আসসালামু আলাইকুম। অদ্ভুত থার্সডে নাইট ফিয়ারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে এলাম আপনাদের সামনে থার্সডে নাইট ফিয়ারের আরো একটি এপিসোড নিয়ে, এবং যথারীতি নিয়ে আসলাম একটি বেশ ভয়ের ঘটনা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ঘটনাটি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন ডক্টর এইচ, আমাদের প্রিয় ডাক্তার এইচ। তিনি এখন বসবাস করছেন নর্থ আমেরিকার কোন একটি জায়গায়, এবং খুব ঠান্ডা একটা জায়গায়। তো সেখানে বসে তিনি মাঝে মাঝেই চেষ্টা করেন ঘটনা কালেক্ট করার জন্য, এবং হঠাৎ হঠাৎ কাহিনী কালেক্ট করে পাঠিয়ে দেন আমাদের কাছে। আমি ওনাকে অনুরোধ করেছি যে ভাই, সুযোগ করে আপনি আপনার কন্ট্যাক্টে কাহিনী পাঠান। তিনি আমাকে কথা দিয়েছেন তিনি চেষ্টা করবেন আমাদের যে কোনো স্পেশাল এপিসোডের সামনে নিজ কণ্ঠে একটি কাহিনী প্রেজেন্ট করার। তো যাই হোক, বেশ ঠান্ডা পড়েছে। নর্থ আমেরিকাতে অনেক ঠান্ডা, আর আমাদের এখানেও কিন্তু ঠান্ডা কম যাচ্ছে না। বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রচন্ড শীত বয়ে চলছে, এবং মানুষজন একেবারে শীতে কাহিল হয়ে পড়ছে। ঢাকাতেও কিন্তু একেবারে মোটামুটি কম না, বেশ ভালোই শীত পড়ছে। দেখা যাচ্ছে টেম্পারেচার প্রায় 13-14 নেমে যাচ্ছে, তো সেটাও বেশ ঠান্ডার। আর আমাদের দেশে হিউমিডিটি বেশি হওয়াতে দেখা যাচ্ছে যে শীতটা যখন শীত লাগে বাতাসের সাথে, তখন বেশ বেশি রকমের লাগে, শরীরের মধ্যে কেমন যেন পেয়ে বসে ঠান্ডাটা। শুষ্ক ঠান্ডার অনুভূতি একরকম, আর ভেজা ঠান্ডার অনুভূতি কিন্তু আরেক রকম। তো আমরা বেশিরভাগ সময় হিউমিডিটি সহ যে ঠান্ডা সেটা পাই, এবং সেই কারণে কিন্তু শীতটা অনেক বেশি অনুভূত হয়। এছাড়াও আমাদের বিল্ডিংগুলো একটু ছায় পড়ে যায়, রোদের দেখা পাওয়া যায় না খুব একটা। এই কারণে ইটের কংক্রিটের বিল্ডিংগুলো বেশি ঠান্ডা হয়ে যায়, এখানে ইনসুলেশন ব্যবস্থা খুব একটা ভালো না। তার উপরে বাসায় মানে হিটিং সিস্টেম কিন্তু নাই আমাদের, ডিফল্ট ভাবে আমাদের দেশে হিটিং সিস্টেম সহ বাড়িগুলো তৈরি হয় না, তো সেই কারণে পাকা দালানেও বেশ ঠান্ডা লাগে। আর এছাড়া যারা একটু সুবিধাবঞ্চিত মানুষ, তারা তো আসলে ঠান্ডাতে অনেক কষ্ট পান, এবং আমি রীতিমতো নিজে কষ্ট পাই যখন দেখি যে এই যে আমাদের দেশে আমরা ইংরেজি বর্ষবরণ করি, তখন অনেক টাকার আতশবাজি আমরা ফুটাই, কিন্তু আমরা দরিদ্র মানুষ যারা রাস্তায় ঘুমিয়ে আছে, যারা শীতের জন্য কম্বলের অভাবে কষ্ট পাচ্ছে, এরকম অনেক ছবি আপনারা দেখবেন। আপনারা যদি হেঁটে যান আপনারা দেখতে পাবেন, কিন্তু আমরা সেটাতে কিন্তু খুব একটা ভ্রুক্ষেপ করি না। এটা কিন্তু বেশ কষ্টের একটা জিনিস। তো আমি প্রতিবারই অনুরোধ করি, আপনাদেরকে এবারও অনুরোধ করেছিলাম, কিন্তু আমার মতো অভাজনের কথা রাখার মতো মানুষ নেই, একটি মানুষও পাইনি যিনি আমাকে রেসপন্স করেছেন যে ভাইয়া এই কাজটা আমি করার চেষ্টা করেছি। মানে আপনারা কেউ রেসপন্স করলে, আপনারা কেউ জানালে যেটা হতো সেটা যে মানুষ আরো অনুপ্রাণিত হতো। আমি এই কারণে কিন্তু অনুরোধটা করি যে মানে আমার একার মানে চেষ্টায় বা এফোর্টে কিন্তু খুব বেশি কিছু হবে না, আপনারা সবাই মিলে যখন চেষ্টা করবেন, একজন একজন করে করবেন, তখন মানুষের সংখ্যা বাড়বে। তো আমি চাইবো আপনারা সামনে যে কোনো এই যে যখন যে কোনো রকম এরকম বিরূপ আবহাওয়া আসবে, আপনারা মানুষের পাশে দাঁড়াবেন। এটা আমার 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 চাওয়া আপনাদের কাছে, যারাই আমাকে পছন্দ করেন, বিন্দু পরিমাণ পছন্দ করেন, তাদের কাছে আমার চাওয়া এটাই। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল অনুষ্ঠানে, চলে যাবো মূল ঘটনায়। আর যাবার আগে আপনাদের অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করুন, এবং অদ্ভুতের সাথে থাকুন। আর অদ্ভুতের ইউটিউব চ্যানেল থেকে অদ্ভুতের শুনুন। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না। চলে এলাম থার্সডে নাইট ফিয়ারে, এবং নিয়ে এলাম আপনাদের জন্য একটি ভয়ের ঘটনা। যে ঘটনাটি আগেই বলেছি আমাদের সাথে শেয়ার করেছেন ডক্টর এইচ নর্থ আমেরিকা থেকে, তিনি মিয়ানমারের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, সেখানকার একটি হন্টেড টেম্পল যদি বলেন, হন্টেড টেম্পল বা সেখানকার সম্পর্কে অনেক ইতিহাস প্রচলিত আছে, অনেকটা ভয়ের ইতিহাস। কারণ সেই সময় সেখানে যে রাজা ছিলেন তিনি বেশ ভয়ঙ্কর কার্যকলাপ করতেন, ভয়ঙ্কর একজন রাজা ছিলেন তিনি। তিনি এই টেম্পলটি তৈরি করেন। তো টেম্পলটি তৈরি করার সময় তিনি অনেক সুচারুভাবে কাজ করছিলেন, সেখানকার যে টোটাল কনস্ট্রাকশন সেটা খুব সুচারুভাবে করছিলেন, সেখানকার যে ইটগুলো সেগুলো তিনি অত্যন্ত যত্নের সাথে বানাইছিলেন। বাট যত্নের সাথে বানানোর জন্য যেটা হয়েছিল, যেই সব শ্রমিকরা সেখানে কাজ করেছিল তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছিল। তিনি তাদেরকে বলতেন যে এই দেয়াল দিয়ে যদি একটা সূচ ঢোকে তাহলে কিন্তু তোমাদের হাত আমি সরিয়ে ফেলব। তো এইভাবেই তিনি তার লোকদেরকে ভয় দেখাতেন এবং এগুলোর অনেক কিছু তিনি করতেন। তো যাই হোক, সেখানে বেশ ক্লেদাক্ত ইতিহাস আছে এটা তৈরির পিছনে। তো বেশ হন্টেড বলেই পরিচিত সেই এলাকার মানুষরাও ভয় পায়, মানে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা, যারা নাকি সেই মন্দিরের আশেপাশে থাকতেন, মানে মোটামুটি কাছাকাছি জায়গায় যারা থাকতেন, তারা সন্ধ্যার পর ওখানকার আশেপাশে রাস্তাও মারাতেন না, কারণ অনেকে অনেক কিছু দেখতেন বা অনেক অনেক কিছু এক্সপিরিয়েন্স করতেন, এই ভয় অনেকে যেত না। আর সেখানকার মানুষদের মধ্যে একটা ব্যাপার ছিল, তারা যেটা হতো যে তারা বিদেশি পছন্দ করত না, এটা তাদের মধ্যে খুব অনেক আগের থেকেই এটা আছে, তারা বিদেশিদের আনাগোনাটা খুব একটা পছন্দ করত না। সুতরাং দর্শনার্থী যারা আসত সেখানে দেখতে তাদেরকেও তারা খুব একটা ওয়েলকাম করত না। আর দর্শনার্থীরাও দেখা যেত যে কিছু কিছু কারণে সেখানে গিয়ে কেন জানি একটু অস্বস্তি ফিল করত এবং অনেকেরই ভাষ্য আছে তারা ভয় পেত। তো এই ডাক্তার এইচআর যে পাঠানো ঘটনা সেটা একজন ফ্রেঞ্চ ভদ্রলোককে নিয়ে, এই ঘটনাটা তিনি সংগ্রহ করেছেন, তার সংগ্রহ করা ঘটনা। তো ফ্রেঞ্চ ভদ্রলোকের একটা নাম দিয়ে দিই, যেটা ছদ্মনাম দিচ্ছি আমি, তার নাম ধরলাম ক্রিস্টোফার দুবোয়া। তো ক্রিস্টোফার দুবোয়া হচ্ছে তার ফ্রেঞ্চ একজন ব্যক্তি এবং তিনি পেশায় একজন চিত্রশিল্পী, তিনি আঁকা আঁকি করতেন এবং তার হাতের আঁকা বেশ ভালো ছিল, নিখুঁত। এবং যেটা করতেন তিনি, তিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস তিনি আঁকতেন। যেমন রোমানিয়া গিয়ে তিনি সেই রোমানিয়ার কিন্তু সেই ক্যাসল ড্রাকুলার ক্যাসল তিনি এঁকেছিলেন। এছাড়াও অনেক ছবি তিনি এঁকেছেন এবং তার খুব প্রিয় আঁকার বিষয়বস্তু ছিল মিস্ট্রি, মিস্ট্রি আঁকতে ভালোবাসতেন তিনি। সরাসরি তিনি তার ইজেল নিয়ে তার পেন্টিং বোর্ড নিয়ে বসে যেতেন এবং সেখানে বসে আঁকা আঁকি করতেন। এবং আরেকটা জিনিস তিনি করতেন, যেটা অনেকেরই এটা করা হয় না বা করতে অভ্যস্ত না বা করতে পারেনও না অনেকে, যেটা হচ্ছে রাতে আঁকা আঁকি। তো ক্রিস্টোফার যেটা করতেন, তিনি রাতের বেলাও আঁকতেন, রাতের বেলা আঁকতেন। তার কাছে লণ্ঠন ছিল, তিনি লণ্ঠন নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বসে যেতেন। যেমন পাহাড়ের একটা পিকে তিনি উঠতেন, তার কাছে নিচের যে উপত্যকাটা খুব সুন্দর লাগছে, তো তিনি সময় বেছে নিতেন চাঁদনি রাত। চাঁদনি রাতে সেখানে লণ্ঠন নিয়ে যে ক্যাম্প করতেন, করে তিনি সেই ক্যাম্পের বাইরে ইজেল বসিয়ে তিনি আঁকা শুরু করতেন। লণ্ঠনের আলোয় তাকিয়ে যা দেখতেন তা তিনি ফুটিয়ে তুলতেন তার ক্যানভাসে। তো এরকম অনেক রহস্যময় জিনিস তিনি এঁকেছেন, যেগুলোর আসলে ব্যাখ্যা অনেকেই তার কাছে চেয়েছেন যে এটা কি এঁকেছেন। তো তিনি নিজেই বলতেন যে জানি না কি আঁকছি, আমি জাস্ট যেটা দেখছি বা আমার যেটা ফিল হয়েছে ওখানে আমি সেটা এঁকে ফেলছি, অনেক সময় মনের অনেক ফিলিংস আমি এঁকে ফেলি। সেটা নিয়ে সবাই অবাক হতেন যে ক্রিস্টোফার এগুলো কি বলে। তো এই ক্রিস্টোফার ভদ্রলোকের তখন ইচ্ছে হল, তিনি এই যে ক্যাসেল সম্বন্ধে যখন শুনলেন মিয়ানমারের বাগান বলে এলাকায়, যে তিনি শুনলেন যে এখানে এরকম ক্যাসেল আছে এই ব্যাপার, তো তিনি সেখানে যাওয়ার জন্য মনস্থির করলেন। তিনি ঘুরতে ঘুরতে চলে আসলেন এবং তিনি সেই বর্মা, তখনকার সময়কার বর্মা, মিয়ানমার, সেখানে তিনি চলে গেলেন এবং তখনকার রেঙ্গুন সেখানে তিনি অবস্থান করলেন কিছুদিন এবং খবরাখবর নিলেন সেখানে যেতে হয় কিভাবে। তো প্যাডল স্টিমার, তখনকার সময় যে বড় স্টিমার আমাদের দেশেও কিন্তু এখনো আছে, বড় বড় দুটো চাকা থাকে দুই পাশে ঘুরে এবং সেটা সামনের দিকে যায়। আমি চলেছি ছোটবেলায়, সেটাতে সৌভাগ্য হয়েছিল, আমার নানা উঠিয়েছিল, বলেছিল এটা একটা ঐতিহাসিক জিনিস, এটা তো ওঠ, তো নিয়ে গিয়েছিল আমার নানা। তো যাই হোক, সেই প্যাডল স্টিমারে করে তিনি রওনা দেন সেই সময়কার সেই রেঙ্গুন বা এখনকার ইয়াঙ্গুন থেকে, এবং তিনি সেখানকার একজন গাইড খুঁজে নেন। গাইডের নাম আমরা এখন শর্ট একটা দিলাম, এটা ছদ্মনাম দিলাম লুই। তো লুইকে নিয়ে তিনি রওনা দেন এবং তারা যাচ্ছেন, এনজয় করতেছেন পরিবেশ, নদীর পরিবেশ, দুই পাশের গ্রাম অসাধারণ। এরকম দেখতে দেখতে এক সময় তারা পৌঁছে গেলেন সেখানে, যে অঞ্চলে এই মন্দিরটা অবস্থিত সেখানে পৌঁছে গেলেন। তো এখানে গিয়ে লুই ওনার জিনিসপত্র নিয়ে বেরোয় আসলেন এবং তারা গিয়ে খুঁজে ওখানকার হোটেল খোঁজা শুরু করলেন থাকার জন্য। তো যেটা বলেছিলাম, সেখানে সেই সময় কিন্তু ট্যুরিজম খুব একটা ফ্রেন্ডলি অবস্থায় ছিল না সেখানে, এবং সেখানকার যারা স্থানীয় মানুষ তারা বাইরের মানুষদেরকে খুব একটা পছন্দ করতেন না, বা বাইরের মানুষের আনাগোনা খুব একটা তারা পছন্দ করতেন না। তো এই কারণে একটু বেগ পেতে হলো ঘুরে ফিরে একটা এরকম হোটেল বা রেস্ট হাউস থাকার জন্য। তো সেখানে উঠলেন ক্রিস্টোফার, গিয়ে উঠলেন সাথে লুই। তো তারা বিভিন্ন রকম প্রশ্ন করছে লুইকে, ক্রিস্টোফার শুনছেন, তো ক্রিস্টোফার সব বোঝেন না। লুইকে তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এরা তোমাকে এত কিছু কি জিজ্ঞেস করতেছে? তো বলছে যে এরা আসলে জানতে চায় যে আপনি কি জন্য আসছেন এখানে। তো বললেন যে আমি এখানে আসছি মন্দির দেখতে। তো বলছে না না, এটা এইভাবে বলা যাবে না, আপনি আসছেন ঠিক আছে মন্দির দেখবেন, বাট আপনি আঁকা কি করবেন? ক্রিস্টোফার কিন্তু লুইকে সব বলছে যে আমি এরকম আঁকবো এবং আমার ইচ্ছা। তিনি বলছেন লুইকে, আমি রাতে ওইখানে স্টে করে আঁকবো। তো লুই বলছে এটা তো অসম্ভব ব্যাপার, আপনাকে রাতের বেলা থাকতেই দিবে না তারা, ওখানকার যারা সিকিউরিটি তারা এমনি থাকতে দিবে না। তো সে বলতেছে না, আমি একজন আর্টিস্ট, আম আ ফ্রেঞ্চ ম্যান। তার ভেতরে এটা একটা কাইন্ড অফ লাইক অহংকার ছিল যে আমি একজন আর্টিস্ট, আমি অনেক কিছুই করতে পারি। তো লুই তাকে বোঝায় যে ভাই এখানে এটা সম্ভব না, আপনি এটা করেন আপনার দেশে করেন বা আপনি পশ্চিমা বিশ্বে করেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক রেস্ট্রিকশন আছে, এমন এমন সিক্রেট জায়গা আছে যেখানে আপনাকে এরকম দিবে না। তো তিনি বলেন যে দেখো লুই, আমি তো এটা করি, এটাই আমার কাজ, আমাকে করতে হবে যেভাবে হোক, দখলে লুকায় করবো আমি। লুইকে উনি অনেক বোঝায় এবং লুইও তার সাথে বন্ধুর মতো হয়ে গেছিল কথা বলতে বলতে, মানে লুইয়ের সাথে অনেক ভালো তার সম্পর্ক ছিল। লুই বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আমি কিন্তু আপনার সাথে ওই রিস্কে নাই, আপনি যখন এরকম লুকায় থাকবেন বা কি করবেন আমি সরে যাব, কারণ আমাকে কিন্তু এখানেই থাকতে হবে, আমাকে কিন্তু তারা একদম শেষ করে দিবে স্থানীয় মানুষজন। তো ক্রিস্টোফার বলে তুমি কোনো চিন্তাই করো না, আমি আমার মতো সব করব। আর বলে যে লুই তাকে বলে যে এই রেস্ট হাউসের লোকজনদেরকে কাউকে বলবেন না যে আপনি ছবি আঁকবেন, কিন্তু ভুলও বলবেন না, আপনি বলবেন আপনি দেখতে আসছেন। তো ক্রিস্টোফার বলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, সে দিনের বেলা বের হয় ক্রিস্টোফার, এবং সে বোঝে যে মানুষের আচরণগুলো একটু ফ্রেন্ডলি না, এটা বোঝে তিনি। তো তিনি ঘুরেন, লুই সাথে নিয়ে যায় তাকে বিভিন্ন জিনিস, বিভিন্ন জায়গা দেখায় ওখানকার। দেখতে দেখতে ঠিক পড়ন্ত দুপুর যখন বিকেল হয়ে যাচ্ছে, তখন ওই সময়টায় শান্ত মানুষ চলে আসে ওখান থেকে, ওই মন্দিরে তারা দেখতে যান। তো সেখানে গিয়ে লুই ফার্স্টে কথা বলেন, সেখানে গার্ড ছিল, গার্ডদের সাথে কথা বলেন। গার্ডরা প্রথমে বলে যে না এখন তো ঢুকতে দেওয়া যাবেই না, এই না এখন প্রবেশাধিকার নাই, এরকম এরকম সময়। তো লুই অনেক কথাবার্তা বলে তাদেরকে ম্যানেজ করেন এবং ক্রিস্টোফারকে ঢোকার ব্যবস্থা করে দেন। তো ক্রিস্টোফার সহ তারা ঢোকেন। তো ক্রিস্টোফার তার ছোট্ট সেই ক্যানভাস, যেটা এমটি ক্যানভাস যেখানে তিনি আঁকা কি করবেন সেটা তিনি নিয়েছেন, তিনি তার সাথে একটা ব্যাগ নিয়েছেন, এরকম ব্যাগ, সেটার মধ্যে তার এই ব্রাশ ট্রাশ ইত্যাদি থাকে, এবং একটা লণ্ঠন ছিল সেটা ফোল্ড করে রাখা যেত, এটাকে খুললে মানে এটা খুলে যেত আর কি, পায়াটা এগুলো সব খুলে বের করা যেত, এবং আলো দিলে ওইটার যে গ্লাস ছিল লণ্ঠনের গ্লাসটা, ওইটা কাইন্ড অফ লাইক ম্যাগনিফাইং, মানে আলোটা বেড়ে যায় এরকম একটা লণ্ঠন। যাক সেটাও তিনি নিয়েছেন, নিয়ে এগুলো সবকিছু তিনি একটা ব্যাগে নিয়েছেন, নিয়ে তিনি গেছেন ওখানে। যাক তারা ঢুকলেন, ঢুকে বিভিন্ন জিনিস দেখতেছেন। তো ওইখানে গিয়েই ক্রিস্টোফারের যে ব্যাপারটা হচ্ছিল, তার গা ছমছম করছিল কয়েকটা জায়গায় দিয়ে। তিনি যখন নাকি টোটাল এই মন্দিরের পাশ দিয়ে ঘুরে যাচ্ছেন, তিনি পুরো জায়গাটাকে আগে দেখবেন। তো দেখছেন যে পেছন দিক দিয়ে যখন যাচ্ছেন, এক পাশে মানে এই বাউন্ডারির ওই পাশে বিশাল বিশাল গাছ, এবং কেমন জানি নিথর হয়ে আছে পাখির ডাকগুলোও জানি কেমন, কিছু পাখি ডাকতেছে, সেটা মানে খুব ভীতিকর। এবং লুই কিন্তু ভয়ে ওনার সাথে জায়গায় ঢোকেন নাই, উনি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছেন লুই বলতেছে আমি ওদিকে যাব না, কেন ওখানে বিশ্বাস করা হয় যে মৃত রাজাদের আত্মারা ওখানে আছে, এবং তারা যদি কারো দিকে নজর দিয়ে ফেলে তাহলে সমস্যা আছে। তো ক্রিস্টোফার লুইকে এরকম হাত দিয়ে এরকমই তাকে একটা হাসি দিয়ে তিনি বলেন এইসব তুমি কি বলো উল্টা পাল্টা কথা বলে, তিনি হেঁটে ওদিকে ঢুকে যান। ঢুকে দেখতেছেন যে ওই জায়গাতে ওই যে পেভিং করে এরকম চলে গেছে, একপাশে বেশ কিছু এরকম কবর, হ্যাঁ এরকম ওখানে রাখা আছে, এবং তার পেছনে দেয়ালের ওই পাশে বিশাল গাছ, এবং গাছগুলার মধ্যে পাখি পাখি ডাকতেছে, সেই পাখিগুলাও নাম না জানা পাখির ডাক, এগুলো ক্রিস্টোফার আগেও শোনেন নাই এই এই পাখির ডাক। এবং গাছের ভেতরের যে অংশটা মানে একটা জঙ্গলের মতো, ওই জায়গাটা যেন কেমন লাগতেছে তার কাছে। তো যাই হোক, ক্রিস্টোফার হেঁটে হেঁটে ওদিক দিয়ে যাচ্ছেন, এবং নিস্তব্ধতার মাঝে এই পাখির ডাকগুলা তার কাছে একটু অন্যরকম লাগতেছে, গা শিরশির করতেছে, যেখানে ছায়া পড়ছে ছায়াটা মনে হইতেছে খুব শীতল ছায়া। আর ওই যে টেম্পলের সাইড থেকে তার মনে হচ্ছে যে কেউ তাকে দেখতেছে, এটা তার এই ফিলগুলো হচ্ছিল। তো যাই হোক, তিনি পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে একবারে পড়ন্ত বিকেলটা আরো ই করে দেন, মানে বিকেলটা আরো ই করে দেন মানে আর কি পার করে দেন। সন্ধ্যা হয়ে আসে, মানে এখন কিন্তু আর মানুষজন নাই, সব বের হয়ে গেছে ওখান থেকে। তিনি লুইকে বারবার ইশারা করেন চলে যেতে। তো লুই বুঝেন যে চলে যাবে, লুই আস্তে করে হেঁটে অন্য মানুষদের সাথে বের হয়ে যায়। এবং ওখানে যারা লোকজন ছিল তারাও, ওই যারা এই দরজা দরজা চেক করে লাগায় দেয়, তারাও কিন্তু আসলে আর ওই ব্যাপারটা খেয়াল করে নাই। লুই চলে গেছে মানে তারা মনে করে। এবং এই সময় ক্রিস্টোফার কিন্তু ওখানে একটা পুরনো পাথরের স্তম্ভর পিছনে লুকায় ছিলেন, বসেছিলেন চুপচাপ নিজের মতো। এবং উনি দেখতেছেন বিকাল গড়ায় যাচ্ছে, এনজয় করতেছেন, একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তিনি তার মতো স্যুট পরে আসছেন, তো ঠান্ডাটা মজাই করে লাগতেছে, এনজয় করতেছেন তিনি। শুধু একটু অভাব ফিল করতেছেন যে এখানে কফিও এখন খাওয়া যাচ্ছে না, বা কোনো সিগারও ধরতে পারতেছেন না তিনি। এটা এটার জন্য তিনি অভাব ফিল করতেছেন, তার তার যে আনুষঙ্গ আঁকার জন্য আনুষঙ্গটা লাগে বা সময় বার করার জন্য। আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, হাতটাতের মধ্যে ঠান্ডা লাগতেছে, কুয়াশায় ছেয়ে গেল এক সময় তার পাশের অঞ্চলটা। তিনি দেখতেছেন যে এই অন্ধকার নেমে যাচ্ছে, যে একদম মানে অন্ধকার হয়ে গেছে গধুলি হয়ে। তিনি দেখতেছেন এই যে পাথরের স্তম্ভগুলোর উপরে কুয়াশা আর একটা লেয়ার পড়ে গেল, মানে মাটি থেকে প্রায় 2-3 ফিট উঁচু কুয়াশা ভেসে বেড়াচ্ছে। একসময় তিনি বুঝলেন যে এখন হয়তো এখানকার যারা মানুষ ছিল গেটের কাছে গার্ড টার্ড এরা কেউ নাই। তিনি আস্তে করে উঠলেন, উঠে হাত ঝাড়া দিলেন, বসেছিলেন একটু ঘাসের উপরে জায়গাটায়। তো উঠে দাঁড়িয়ে তিনি পেছন দিকে তাকাচ্ছেন, পেছনে যে প্রাচীর মানে যে দেয়াল, দেয়ালের ওদিকে দেখতেছেন গাছের ওখান থেকে ক্যাট 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 শব্দ আসতেছে, একটা মানে অসংখ্য, একটা মানে কি অসংখ্য কোন পাখি বা পোকা ক্যাট 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 করে শব্দ করে ডাকতেছে। এটা কি তিনি বুঝতে পারলেন না, কি পোকা বা কি পাখি, মানে অসংখ্য ক্যাট ক্যাট মানে চায় মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। প্রকৃতির নিস্তব্ধতার মাঝে প্রকৃতির আওয়াজ এবং ক্যাট 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 ক্যাট, কেমন জানি শব্দটা কেমন একটা রিদমিক ভাবে আসতেছে, যেটা বোঝা যাচ্ছে যে কোনো পোকা বা প্রাণী এরকম ডাকতেছে। তো তিনি উঠে দাঁড়িয়ে তাকালেন এদিক ওদিক, অন্ধকার প্রায় ছেয়ে গেছে, তিনি বুঝতে পারছেন যে এখন আর কোনো গার্ড বা কেউ নাই। তো তাকালেন এদিক ওদিক, আকাশের দিকে তাকালেন, দেখলেন একটা চাঁদ উঠতেছে এবং চাঁদটা হলদেটে চাঁদ, বেশ বড় আকৃতির। তিনি বুঝতে পারলেন যে বাহ, আমার আঁকার জন্য খুব সুন্দর একটা অবস্থা হবে, আমাকে শুধু জায়গা মতো দাঁড়াইতে হবে। তো তিনি সামনের দিকে গেলেন না, সামনের দিকে গেলে তার একটা ভয় আছে, যদি এখানে ওই গার্ড থেকে থাকে বা কেউ যদি দেখে থাকে, তিনি তো আঁকার আগে ওখানে বাতি জ্বালবেন, নাহলে তো উনি আঁকতে পারবেন না, লণ্ঠনটা জ্বালবেন। লণ্ঠন মোটামুটি বেশ ভালো আলো হয়, ওই যে বললাম যে ওপরে গ্লাসটা ম্যাগনিফাইড মতো দেয়া, তো আলোটা বেশ বাইরে আসে এবং বেশ একটা উত্তাপও ছড়ায়, গরম হয়ে যায় লণ্ঠনটা, বেশ মানে হিটও তৈরি করে এই সময়। তো ওই আলোটা তো এখান থেকে দেখানো যাবে না, তো পিছনের অংশে যদি তিনি থাকেন তাকে কিন্তু কেউ দেখবে না সামনের থেকে, এবং এইখানে কেউ আসারও নাই, তিনি বুঝতেই পারছেন। তিনি মোটামুটি ওই পাথরের ওই স্তম্ভর আশেপাশেই দাঁড়িয়ে গেলেন এবং সেখানেই থিতু হলেন। তো থিতু হওয়া মানে হচ্ছে তিনি ওখানেই স্থির হয়ে গেলেন, তিনি মোটামুটি দেখতে পাচ্ছেন যে একপাশে সেই স্তম্ভটা আছে, আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসতেছে, চাঁদটাও যে উঠছে, মানে মোটামুটি তিনি এনজয় করতেছেন। তিনি চিন্তা করলেন দ্রুত আমার কাজ শুরু করতে হবে। তো দ্রুত তিনি তার সেই ইজেল ওখানে পেতে ফেললেন, ভাঁজ করা ছিল এটা, এটা খুলে তাড়াতাড়ি জায়গায় পাতলেন এবং তার যে ল্যাম্পটা বের করলেন তিনি, সেই কেরোসিন ল্যাম্প যেটার মধ্যে ম্যাগনিফাইং গ্লাস লাগানো, অনেকটা মানে আলো বেড়ে যায় এবং উত্তাপও বাড়ে, সেই ছোট ল্যাম্পটা বের করলেন, সেটা জ্বাললেন। এবং ওখানে আরেকটা জিনিস ছিল তার, যে একটা ছোট্ট কেরোসিন কুকার, বেশ ছোট পোর্টেবল, এবং এটা দিয়ে তিনি কফি তৈরি করতেন, এর অনেক এক্সপেন্সিভ ছিল সেই সময়টা। তো যাই হোক, এই জিনিসগুলো তিনি বের করলেন, করে তিনি সব সাজায় ফেললেন, তার কফির সরঞ্জাম বের করলেন, বের করে তিনি সেই লণ্ঠন জ্বালালেন। তো লণ্ঠন জ্বালানোর সাথে সাথেই বেশ একটা আলো তৈরি হলো সেখানে, বেশ গোল হয়ে আলোটা পড়ছে স্তম্ভর কাছে, এবং তিনি দেখতেছেন মোটামুটি ভালোই এই আলোটা তাকে তিনি সাপোর্ট দিবে আঁকাআঁকি করতে, কারণ আঁকতে গেলে তো একেবারে অন্ধকারে তো তুলি চালান যায় না, তো এই কারণেই তার এটা দরকার। আর তারপর তার যেই জিনিসটা দরকার, তার রসদ দরকার, নিজের মনের খোরাক মেটানোর জন্য, যেটা হচ্ছে তিনি কফি খাবেন, তাই স্টোভ জানলেন, তার সরঞ্জাম দিয়ে তিনি কফি তৈরি করলেন ওখানে বসে। তো যখন তিনি এগুলো করতেছেন, তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে হি ইজ বিং ওয়াচড, মানে তাকে কেউ দেখতেছে আশপাশ থেকে, এবং তার কাছে কেন মনে হচ্ছিল যে একা না, অনেক মানুষ তাকে দেখতেছে বা অনেকজন তাকে দেখতেছে। তিনি বারবার একটু অস্বস্তি ফিল করে ডানে বামে তাকাচ্ছিলেন, তাকায় দেখতেছেন কেউ নাই, এবং কুয়াশাটা বেশ ভারী হয়ে গেছে চারপাশে। যাই হোক, ওনার এই লণ্ঠনের আলোতে তিনি বসে কফি বানাতে বানাতে কফি তৈরি হয়ে গেল, ইজেলটা ভাঁজ করা ছিল সেটাকে তিনি বের করে পেতে ফেললেন সেখানে, এবং তার ক্যানভাস তিনি পাতলেন, পেতে তিনি দেখছেন যে ওইখানে এক খণ্ড পাথর আছে এরকম রাখা। চিন্তা করলেন পাথরটাকে এনে এখানে রাখতে পারলে মন্দ হইত না, ইজেলের নিচে রাখতে পারলে তাকে দাঁড়াইতে হতো না, সুন্দর বসে বসে তিনি আঁকতে পারতেন। তো তিনি গেলেন, তার অলরেডি তিনি তার এই ছোটখাটো জিনিসপত্রগুলো গোছায় রাখছেন, কফির জিনিসপত্র, পাথরটাকে ঠেলে এদিকে আনার চেষ্টা করলেন। তো অনেক ভারী পাথর, পারতেছেন না, অনেক পরিশ্রম করে ঘেমে গেছেন, দুই তিনটা এরকম ধাক্কা দিয়ে এক সময় গড়া একটু সামলে আসলো পাথরটা। আসার পর তিনি ওখানে রিজেলটা বসালেন, বসাবার আরেকটু নিয়ে এসে সরায়ে, যেহেতু তিনি পুরো পাথর আনতে পারেন, ওখানে বসালেন, লণ্ঠনটা পাশে রাখলেন। এই মানে ভিতরে কিন্তু ঘেমে গেছেন, এর মাঝে ঠান্ডা বাতাস এসে ঝাপটা মারতেছে, তো শরীরে মোটামুটি বেশ ঠান্ডা লাগতেছে যেহেতু ভিজে গেছেন ভিতরে। যাই হোক, তিনি কাজকর্ম শুরু করলেন, তার সেই রং তুলি বের করে তিনি তাকাচ্ছেন, চিন্তা করতেছেন, আঁকা শুরু করবেন। ফার্স্ট তিনি তুলিতে পোঁচ দিবেন, তার আগে চিন্তা করলেন যে নিজের মতো একটু জিনিসটাকে এনজয় করি, তো কফি নিয়ে চুমুক দিলেন, দিয়ে তিনি ফার্স্ট আঁচড় কাটলেন ক্যানভাসে। শুরু হয়ে গেল আঁকা আঁকি, আঁকছেন, ডুবে গেছেন একদম সেই খেয়ালে, এবং বারবার তাকাচ্ছেন ক্যাসেলটার দিকে, এবং চাঁদের তো পরিবর্তন ঘটছে। এটা যতটুকু খুব দক্ষ আর্টিস্ট হিসেবে যতটুকু তিনি এই ট্রানজিশনটা দেখাতে পারছেন, এটা কিন্তু চেষ্টা করেন, অনেক আর্টিস্টই আছেন চেষ্টা করেন, এই ট্রানজিশনেরও একটা ভাব তিনি আঁকার চেষ্টা করছেন চাঁদের, এবং রংগুলো একটু মিলাচ্ছেন ভালো মতো, মাঝে মাঝে তাকাচ্ছেন তিনি রংটার তার তুলির যে প্যালেটের দিকে, যে কিভাবে কোথা থেকে নিচ্ছেন, কারণ এই লণ্ঠনের আলো তো দেখতে হচ্ছে। এগুলো যখন করছেন হঠাৎ তিনি একটা শব্দ শুনলেন, কেমন জানি গড়গড় গড়গড়, মানে একটা কুকুর যদি গলার ভেতর থেকে গড়গড় করে, মানে যেরকম হয় একদম ভেতর থেকে এরকম, মানে কুকুরের গলার ভেতর থেকে বেশ ভারী। তিনি একটু থতমত খেয়ে গেলেন, তিনি তাকায় আছেন শব্দটা কোন দিক থেকে আসছে, ওই দিকে যে স্তম্ভগুলো আছে, মানে এই যে কবরের স্তম্ভগুলো আছে সেগুলোর ওখান থেকে একটা কুকুরের মতো ডাক। তিনি তাকায় আসছেন ওদিকে, বোঝার চেষ্টা করতেছেন, তার লণ্ঠনের আলো কিন্তু ভেসে কুয়াশায় বেশ খানিকটা যাচ্ছে, কারণ হলুদ রঙের লণ্ঠনের আলো। এর মাঝে তিনি দেখলেন সেই কুয়াশার ভেতর থেকে একজোড়া চোখ ঝুলতেছে। তিনি ভাবলেন ভয়ঙ্কর কোনো প্রাণী, একবার ভাবলেন বাঘ কিনা, হতে পারে বাঘও থাকতে পারে এখানে, এই প্রাচীর টপকায় বাঘ আসতেই পারে, তিনি চিন্তা করলেন বাঘ কিনা, কারণ যেভাবে চোখ জুড়ে চলতেছে তো সেটাতে কিন্তু তিনি বেশ ভয় পেয়ে গেছেন। বাট তিনি জানেন যে বাঘের যে শব্দ সেটাতে এরকম না, বাঘ এইভাবে ডাকে না, এরকম শব্দও করে না। তিনি জানেন মোটামুটি, তিনি বেশ মানে শিক্ষিত মানুষ, মোটামুটি বিভিন্ন জিনিস সম্বন্ধে আইডিয়া আছে, তো তিনি চিন্তা করলেন যে হ্যাঁ এরকম ডাকতে পারে কুকুর বা উল্ফ এরকম কোন প্রাণী। এরকম চিন্তা করতে করতে তিনি হঠাৎ দেখলেন ঠিক একটা স্তম্ভের পেছন থেকে একটা মুখ বেরোলো, তো সেই মুখটা অনেকটাই মনে হচ্ছে ভয়ঙ্কর কোন নেকড়ের মুখের মতো, কিন্তু মুখটা বেশ বড়, নেকড়ের যেরকম মুখ থাকে নেকড়ের কিন্তু দুই পাশে একটু একটু চড়া টাইপের থাকে মুখটা, এটা বেশ বড় ধূসর আকৃতির, চোখ দুটো জ্বলতেছে, তো সেই যে মুখটা ভাসায় উঠছে সামনে সেটা কিন্তু মানে নেকড়ের মতো সাইজ না, অনেক বড়, এবং এটা ঘড়ঘড় শব্দ করে আরেকটু বের করলো মুখটা। তিনি মানে বেশ ভয় পেয়ে গেছেন, বেশ ভয় পেয়ে গেছেন, তো তিনি লণ্ঠনটা তাড়াতাড়ি ধরে সামনের দিকে ই করলেন, মানে বাড়ায় ধরলেন, কারণ তিনি জানেন যে আলো দেখলে যে কোনো প্রাণী একটু ভয় পায়। লণ্ঠনটাকে সামনের দিকে আড়ায় মানে এগুলো ধরছেন, তিনি তুলিটা কিন্তু রেখে দিচ্ছেন পাশে, তাকায় দেখতেছেন যে ওই প্রাণীটা ঢুকে গেল কুয়াশার ভেতরে, আর নাই, তিনি দেখতেছেন যে আর কিছু নাই। তো তিনি একটু থতমত খেয়ে আছেন, তিনি ভাবলেন যে এলাকায় কি নেকড়ে আছে, বা এইটার ভেতরে কি নেকড়ে থাকে নাকি কোথাও, বা কোনো গর্ত আছে নাকি এই প্রাচীরের নিচ দিয়ে আসা যাওয়া করে এরকম কিছু। তো তিনি নিরাপত্তার অভাব ফিল করতেছেন বেশ, তার কাছে কিন্তু একটা বন্দুক আছে ভিতরে, তার যেই ব্যাগ, ব্যাগের ভিতরে বন্দুক আছে, তো তিনি তাড়াতাড়ি গিয়ে তার ব্যাগ খুলে বন্দুকটা বের করলেন এবং সেটাকে লোড করলেন, বারুদ ভরে লোড করলেন ভালো মতন, চিন্তা করলেন যে যদি এরকম কোনো প্রাণী আসে আমি গুলি করব, এটা তিনি চিন্তা করছেন। তিনি চিন্তা করে তিনি তাকায় আছেন, আঁকবেন কিনা ভাবতেছেন, তো এই সময় তিনি দেখলেন যে ঠিক যে স্তম্ভটার এই পাশ থেকে একটা ধোঁয়ার কুণ্ডুলির মতো একটা আকৃতি, মানে মনে হচ্ছে যে কোন ধোঁয়া, কালো কুচকুচে ধোঁয়া যদি উড়ে, কোনো কিছু পুড়ে কালো ধোঁয়া উড়ে, সেরকম কালো ধোঁয়ার মতো একটা জিনিস, একটা আকৃতি, মানুষের মতো আকৃতি, চাঁদের আলোতে হেঁটে চলে যাচ্ছে তার থেকে বেশ খানিকটা সামনে, যে দিক থেকে ওদিকে, এবং তার দিকে ঘুরে তাকাইছে, মানে মাথাটা তার দিকে ঘুরে তাকাইছে, চোখ দুটা জ্বলতেছে ভেতরে লাল রঙের জ্বলতেছে, এবং তার দিকে ঘুরে তাকাইছে, এবং বেশ উঁচু, প্রায় 7-8 ফিট উঁচু হবে কালো কুণ্ডুলটা, কিন্তু মানুষের আকৃতি, কিন্তু কোন মানুষের শরীর থেকে যদি ধোঁয়া উঠতে থাকে কালো এরকম, এবং পুরো কালো কুচকুচে ধোঁয়ার কুণ্ডুলির মতো কুয়াশার থেকে বেরো হেঁটে যাচ্ছে ওদিকে, তার দিকে তাকায় মন্দিরটার দিকে যাচ্ছে। ক্রিস্টোফার তো প্রচন্ড ভয় পেয়ে গেছে, সে বন্দুকটা ধরে কাঁপা কাঁপা হাতে সে ওদিকে এম করে রাখছে, মনে করছে যে মানে এটা সামনে আসলে গুলি করব, আবার নিজেই নিজের সেন্স থেকে চিন্তা করতেছে এটা আমি যা দেখতেছি সেটা তো অতিপ্রাকৃত কিছু, এই জিনিস কি বাস্তবে ঘটা সম্ভব, আর আমি গুলি করলে কি এটার কিছু হবে, এটা যখন তিনি ভাবতেছেন, এই সময় তিনি শব্দ পেলেন। মনে হচ্ছে পাথরের মধ্যে যদি কিছু খুঁটে মানে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারে ছেনি দিয়ে, এরকম টিং 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 এরকম শব্দ, জাস্ট সেরকম একটা শব্দ হচ্ছে। তো তিনি ফট করে পিছনে তাকালেন, মাথা ঘুরায় তাকায় দেখতেছেন যে একটা খাটো মতো মানুষ, বেশ খাটো মানে বেশ বেশ লম্বা না, মানে খাটো মতো মানুষ, খর্বাকৃতির যদি হয় খাটো একদম, সে কিছু একটা করতেছে ওই যে স্তম্ভটা তার কাছাকাছি বেশ খানিকটা কাছে, যেটা পিছনে তিনি লুকাইছিলেন ওই সময় বা বসেছিলেন, সেই স্তম্ভটাকে একটা এরকম ছিনি দিয়ে এরকম করে বাড়ি মারতেছে হাতুড়ি দিয়ে। তো তিনি কে এটা, তিনি চিন্তা কে এরকম খর্বাকৃতি এটা, তিনি ভালো মতন তাকানোর চেষ্টা করলেন। তখন তিনি মানে বেশ আগ্রহ নিয়ে তাকাচ্ছেন এরকম হাতের মধ্যে হারিকেনটা ধরে, কিন্তু ওই ধোঁয়ার কুণ্ডলি কিন্তু চলে গেছে ওই পাশে মন্দিরের ওখানে। তিনি যখন ভালো মতো দেখার চেষ্টা করতেছেন, এই সময় তিনি দেখলেন খর্বাকৃতির যে মানুষটা ছিল তার দিকে ফট করে মুখ ঘুরে তাকাইল, ফট করে মুখ ঘুরে তাকাইছে। তো তিনি দেখলেন যে ওই খর্বাকৃতি মানুষটা শরীরে বেশ প্রাচীন কাপড় পরা, প্রাচীন আমলের যে কাপড়, তিনি মোটামুটি এটা ধারণা করতে পারতেছেন মগ যারা ছিল, মগ সম্প্রদায়ের মতো একটা ড্রেস, কিন্তু খাটো এবং মুখটা কেমন জানি মঙ্গোলিয়ান সিমেট্রির একটা ফেস, তার দিকে তাকানো এবং চোখ দুটা জ্বলতেছে ভেতর থেকে, চোখ দুটা জ্বলতেছে আর তার দিকে তাকায় এরকম মুখটা বের করলো মানে হা করলো, তার মুখের ভেতর দাঁতে দাঁতগুলো কালচে কালচে, এবং এই তার যে লণ্ঠনের আলো সেটা হালকা যাচ্ছে সেখানে, মুখের ভেতর দাঁত কালচে এবং সব ধারালো দাঁত। আর তিনি খেয়াল করলেন ওই খর্বাকৃতি মানুষটার হাতে একটা হাতুড়ি আর একটা ছেনি, এক হাতে হাতুড়ি এক হাতে ছেনি, এবং সেগুলো বেশ পুরনো আমলের বোঝা যাচ্ছে দেখে। তো সেই মানুষটা তার দিকে তাকিয়ে কেমন জানি একটা মুখভঙ্গি করে দাঁতগুলো এরকম মানে হা করে মুখের ভেতরে, এবং দেখা যাচ্ছে ভয়ঙ্কর তার দাঁতগুলা, এই লণ্ঠনের হালকা আলো পড়ছে সেখানে, সে আসা শুরু করলো, হেঁটে তার দিকে আসা শুরু করলো। তো ক্রিস্টোফার ভয়ের চোটে সে তার বন্দুকটা তুলে ধরলো এটার সামনে, তিনি কিন্তু হাতে তুলি রেখে দিয়েছিলেন আগেই, তিনি বন্দুকটা তুলে ধরছেন গুলি করবেন আরো কাছে আসলে চিন্তা করতেছেন। তখন তার মাথায় আসলো আরে এটা যদি এখানকার কোনো মানুষ হয়ে থাকে বা এখানকার বাসিন্দা হয়, আমি যদি গুলি করি তো পরে সমস্যা হবে আমার, আমি তো এখন ঢুকছিও মানে লিগাল ভাবে ঢুকি নাই। তো তিনি কি মনে করে তিনি ঘুরে দৌড় লাগালেন, যাওয়ার সময় তিনি এক নজর শুধু তার পেন্টিংটার দিকে তাকালেন এবং তার বুকের ভিতর ছ্যাট করে উঠল এক সেকেন্ডে। তিনি যতটুকু আঁকছিলেন এর মাঝে তিনি কিন্তু দেখলেন তার যে পেন্টিং সেটার মধ্যে সেই যে ধোঁয়ার মতো অবয়বটা সেটাও আঁকা, যে সেই অবয়বটাও ওইখানে আছে যেখানে অবয়বটা যে পার হয়েছে অবয়বটারও ছবি ওখানে তুলিতে আঁকা, এবং তিনি যে তুলি রাখছিলেন তুলিটা যেখানে রাখতেন সেই জায়গায় নাই, তার ওই পাশে রাখা মানে তার যে ক্যানভাস তার কাছেই তুলিটা রাখা। ক্রিস্টোফার প্রচন্ড ভয় পেয়েছেন যে এটা কেমনে হলো, এবং তিনি এক সেকেন্ডে মানে ওইটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি দেখছেন, তিনি যে দৌড় দিয়েছেন ওই দৌড় দেওয়ার পথেই তিনি শুধু থাবা দিয়ে তার যে লণ্ঠনটা ছিল সেটা তিনি তুলে নিয়েছেন, নিয়ে ছেড়ে দৌড়াচ্ছেন। তার কাছে মনে হচ্ছে যে তার পেছনে পেছনে, তিনি পিছন ফিরে তাকান নাই, মনে হচ্ছে যে খর্বাকৃতিক সেই মানুষটা আসতেছে তার পেছনে। দৌড়াইতেছেন দৌড়াইতেছেন তিনি, এগুলোর মধ্যে দিয়ে অন্ধকার মানে মানে ওই জায়গায় অন্ধকার, কিন্তু তার যে হাতে লণ্ঠনের আলো যতটুকু পড়তেছে ততটুকু আলোকিত হচ্ছে গোল, মনে হচ্ছে একটা গোল আলো, তার তাকে দূর থেকে কেউ দেখলে মনে করবে গোল আলো দৌড়ায় যাচ্ছে এখানে, এবং আশেপাশে অনেক এরকম সমাধি আছে এগুলোর আশপাশে তিনি দৌড়ায় যাচ্ছেন অন্ধকারের মধ্যে, এবং তার এক পাশে পড়ছে সেই বিশাল টেম্পলটা, সেটা একদম বিশাল মানে চাঁদের আলো পড়ে জায়গাটা উপর দিকটা আলোকিত হয়েছে বাকিটা ছায়া, এবং তার প্রচন্ড ভয় লাগতেছে যে তাকে মানে কিছু একটা তার সামনে আসবে, এরকম ভয় লাগতেছে কিছু একটা বেরোবে এই টেম্পলের আশপাশ দিয়ে, প্রচন্ড ভয় পেয়েছেন তিনি। তিনি দৌড়াইতে দৌড়াইতে ঘুরে এই সামনের দিকে যখন আসা শুরু করছেন, যখন তিনি বের হয়ে আসবেন সামনের আঙিনার কাছে, এই সময় তিনি দূর থেকে দেখলেন যে ওই যে ছায়াটা সেটা আস্তে করে ওই ভেতরে অন্ধকার থেকে বের হয়ে এসে সামনে দাঁড়ালো। তিনি দেখতেছেন বিশাল উঁচু একরকম ছায়া, এবং সেটার হাতে মনে হচ্ছে একটা চাবুক টাইপের কিছু তাকে মারার মতো এরকম, এটা তার দিকে এরকম দাঁড়ায় আছে তার পথ আগলে এরকম। আর তিনি পেছনে ফিল করলেন কিছু একটা দৌড়ে আসতেছে, তিনি দেখতে পাচ্ছেন না এখন, তিনি পিছন ফিরে তাকিয়েছেন, তিনি শব্দ পাচ্ছেন কিছু একটা আসতেছে মোটামুটি দ্রুত পায়ে আসতেছে এদিকে। তো তিনি আসলে উপায়ন্ত না দেখে ক্রিস্টোফার তার যে বন্দুকটা সেটা তুলে তিনি গুলি করলেন এই অন্ধকার যে কুয়া মানে যে কালো ধোঁয়ার মতো যে অবয়বটার দিকে তিনি গুলি করলেন, তার ওখানে দুইটা গুলি ভরা যেত, তখন তুম করে শব্দ হলো একদম মানে শিশু আকার বন্দুকে যেটা হইত তুম করে শব্দ হলো, এবং মানে একেবারে আগুনের ফুলকে উঠে গেল ওদিকে। তিনি ওই গুলির জন্য তার কানে তালা লাগার মতো অবস্থা কিছুক্ষণের জন্য। তো তিনি তাকায় দেখলেন একটু পরে সামনে কিছু নাই, আবার দেখলেন সে অন্ধকার যে ফর্ম করতেছে তার সামনে, ওই কুণ্ডলীরা ফর্ম করতেছে এবং মন হচ্ছে এক হয়ে যাচ্ছে, মানে সবগুলো ধোঁয়া একসাথে হয়ে আবার একটা তৈরি হচ্ছে, দুইটা চোখ জল জল করতেছে। তো এই অবস্থা থেকে তিনি বুঝতে পারলেন তার পেছনে কেউ চলে আসছে একদম, এবং তার শরীর জাপটায় ধরলো, মানে তার পা নিচ থেকে কেউ জাপটায় ধরলো, ঠান্ডা দুইটা হাত তিনি তার প্যান্টের উপর দিয়ে ফিল করলেন, তাকে জাপটায় ধরছে পেছন থেকে। তো তিনি আসলে তখন আর তার জ্ঞান নাই, তিনি জ্ঞান হারায় ফেললেন, ক্রিস্টোফার পড়ে গেলেন সেখানে। তো ক্রিস্টোফারের যখন হুঁশ ফিরছে তখন তিনি দেখতেছেন যে তিনি শুয়ে আছেন এবং তার পাশে সেই যে লুই তার যে কেয়ারটেকার সে বসা, হাঁটু গেড়ে বসা, তাকে বলতেছে যে আপনি কি ঠিক আছেন, তারা জিজ্ঞেস করতেছে। তো ক্রিস্টোফার ডানে বামে তাকালো, দেখলো যে তার আশেপাশে একটা মাচান ঘরের মতো, মানে একটা ঘর সেটা মানে মাচান কিছু দিয়ে তৈরি, বাঁশ টাশ দিয়ে তৈরি একটা ঘরের মতো কোনো মতে, এবং সেখানে কিছু ওইখানকার মানুষ আছে, তারা তাকাচ্ছে তার দিকে খুব কিউরিয়াস ভাবে। তো লুই বলতেছে যে আপনাকে আমি ওখান থেকে নিয়ে আসছি, এই রাতের বেলা ওখানে প্রচন্ড শব্দ পাইছে ওখানকার লোকাল মানুষ, এই যে মাচান ঘর এখানকার মানুষ, ভেতরে মনে হচ্ছে প্রচন্ড বিস্ফোরণের শব্দ হয়েছে, এবং দিনের বেলা সেখানে পরে মানে ওই রাতের বেলার কেউ যায় নাই, ভোরের দিকে ওখানকার লোকজন ঢুকছিল, ওখানকার যারা গার্ড ছিল তারা ঢুকছিল, আমিও গেছি, আমি গার্ডদের সাথে কথা বলে বললাম যে আমার স্যার হয়তো পথ হারাইছে বা কিছু, কিন্তু তাদের কনভিন্স করতে অনেক কষ্ট হয়েছে আমার, তারা মানতেই চায় নাই, এবং আপনার জিনিসপত্রও পাইছে, আপনার ক্যানভাস, আপনার এইটা ক্যানভাসটা তারা দিতে চাচ্ছে না, তারা দিবে না ক্যানভাসটা, তো তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে মানে আমার ই দেওয়া লাগছে, মানে টাকা পয়সা দেওয়া লাগছে আপনাকে বের করতে গেলে ওখান থেকে। তো ক্রিস্টোফার সব শুনলো, শুনে বলল যে আচ্ছা দেখি কি করা যায়। তো বলতেছে আপনার উপর অসন্তুষ্ট এখানকার মানুষরা, আপনি কিন্তু ওই ক্যানভাসও ফেরত পাবেন না, আর আপনার উপর অসন্তুষ্ট আপনাকে আমাদের দুইজনের উপরে রাস্তার মধ্যে হামলা না করে মানুষ। তো তখন ক্রিস্টোফার বললেন যে এক কাজ করো লুই, তুমি ওই যে গার্ডরা আছে ওদেরকে আরো টাকা পয়সা দাও, আমি ব্যবস্থা করব, আমার কাছে আছে, হোটেলে আছে, তুমি বলো আমাদেরকে সাবধানে যাতে তারা এখান থেকে বের হয়ে যেতে দেয়, যাতে লোকাল মানুষজন আমাদের উপর ই না করে। তো লুই বলল যে আমি চেষ্টা করতেছি, লুই তো ওখানকার মানুষ, ওই দেশেরই মানুষ, তার ভেতরেই আছে, লুই বলছে আমি চেষ্টা করতেছি, মানে আমি জানি আপনি ভালো মানুষ, আপনি খারাপ কিছু উদ্দেশ্যে আসেন নাই। তো তাকে হাত ধরে রিকোয়েস্ট করল ক্রিস্টোফার যে আমার ক্যানভাসটা কাইন্ডলি ব্যবস্থা করে দাও তুমি, বলছে আপনার ক্যানভাসটার মধ্যে ওটা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি কি আসছেন জানি না, আর তারাও যেটা দেখছে তারা দিতে চাচ্ছে না, বলে আমি টাকা দিব, তুমি ম্যানেজ করো। এগুলো বললেন, তো এর মধ্যে অনেক জ্বর উঠছিল ক্রিস্টোফারের, বেশ জ্বর উঠে গেছিল। তো লুই তাকে বলল যে আপনি আপাতত এখান থেকে আপনাকে আমি নিয়ে যাই, আগে হোটেলে নিয়ে যাই। তো ওখানকার এক লোকের সহায়তা তাকে নিয়ে হোটেলে নিয়ে গেল, ক্রিস্টোফারকে নিয়ে রেখে আসলো। তারপর লুই বেশ কিছু টাকা পয়সা নিল ক্রিস্টোফারের কাছ থেকে এগুলো ব্যবস্থা করার জন্য, নিয়ে সে সবকিছু ব্যবস্থা করে নিয়ে আসলো, তার জিনিসপত্র সবকিছু নিয়ে আসলো। আনার পর ক্রিস্টোফারকে তিনি নিয়ে স্টিমারে উঠলেন, ওখানকার স্টিমারে উঠলেন, আর ওই যে লোকজন যারা ছিল ওখানকার, যারা ওই ওখানকার যারা গার্ড ছিলেন তারাই ব্যবস্থা করে দিলেন সবকিছু, এবং ক্রিস্টোফারও তাদের সাথে লুইয়ের মাধ্যমে কথা বললেন, বললেন যে দেখেন আমার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না, আমি একজন আর্টিস্ট, আমি ফ্রান্স থেকে আসছি, আমি আঁকা আঁকি করি, এটি আমার কাজ, আমার আরো আর্ট আছে। তো তারাও বুঝলো ব্যাপারটা, আসলে ক্যানভাসটা দিতে চাচ্ছিল না তারা, তারপর ওই যে মানে তিনি অর্থবিত্ত দিয়ে ক্যানভাসটা নিয়ে নিলেন। তো নিয়ে তিনি যখন ক্যানভাসটার দিকে তাকালেন এবং লুইও দেখছে, দুজনই দেখছে, দেখে অবাক হলেন, তার আঁকা কিন্তু মোটামুটি 80% কমপ্লিট ছিল, মানে হালকা, মানে বাকি তিনি বাকিটা আঁকতেন, 80% মতো এঁকে ফেলছিলেন তিনি। লুই তাকে বারবার জিজ্ঞেস করতেছেন যে মশিয়া এটা কি আঁকছেন আপনি, মানে এটা কি, আপনি কি এরকম কিছু দেখছেন আপনার সামনে? তো ক্রিস্টোফার বলল, তাকালো, তো তুমি আমাকে বেহুশ অবস্থায় কেন পাইছ? তো তখন কিন্তু লুই কিন্তু খুব অবাক হয়ে গেছে। তো তখন ক্রিস্টোফার সবকিছু তাকে বলল যে কি হয়েছিল তার সাথে। তো বলতেছে তিনি স্বীকার করলেন যে লুই তুমি ঠিক ছিলে, ইউ আর রাইট, আমি রং, জায়গাটা আসলেই হন্টেড, ওখানে অতিপ্রাকৃত ব্যাপার স্যাপার আছে, আমাদের আসলে এরকম কিউরিয়াসিটি দেখানো উচিত না, এরকম কোথাও যায় যে এরকম মানে ওভার কিউরিয়াস হওয়া উচিত না, কোন একটা ক্ষতি হয়ে যেতে পারত, হয়তো হয় নাই, যাই হোক আমি বেঁচে ফিরতেছি, এটি একটা বড় জিনিস, আমি সৃষ্টিকর্তাকে এর জন্য সুক্রিয়া আদায় করি, তার কাছে আমি অনেক ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে, যাতে তিনি আমাকে রক্ষা করছেন সেখান থেকে। তো যাই হোক, এক পর্যায়ে তিনি চলে আসেন মূল রাজধানীতে এবং সেখান থেকে তিনি তার জিনিসপত্র নিয়ে লুইকে বিদায় দিয়ে, লুইয়ের পারিশ্রমিক, যথেষ্ট পারিশ্রমিক দিয়ে যতটুক দেওয়ার দিয়ে তিনি সেখান থেকে বিদায় নেন এবং তিনি তার সেই পোর্ট্রেটও সাথে নিয়ে আসেন এবং তার সংগ্রহশালায় সেই পোর্ট্রেট ছিল যেটা অন্যান্য পোর্ট্রেটের সাথেই স্থান পাইছিল, যেহেতু তার অনেক পোর্ট্রেটের মধ্যেই অনেক রহস্যময় জিনিস ছিল, তো সবাই ওইটাকে আর ওইভাবে মনে করে নাই। তো তিনি কিছু মানুষকে এই ঘটনাটা বলছিলেন যে তিনি আসলেই ওই জিনিসটা দেখছেন, কিছু মানুষ বলতে তার যারা ক্লোজ মানুষ তারা। তো এই ছিল ঘটনা ক্রিস্টোফার দুবোয়ার ঘটনা, আমি যেটা এটা একটা আমি ছদ্মনাম দিয়ে নিলাম, যে নামটা আমরা যেটা করি অদ্ভুত উড়িতে, কিন্তু আমরা অনেক সময় নামগুলো ছদ্মনাম ব্যবহার করি, যেগুলো আমাদেরকে বলা হয় সেটা আমরা ব্যবহার করি না। যাই হোক, ডাক্তার এইচ এর ঘটনাটা ডাক্তার এইচ কালেক্ট করে পাঠিয়েছিলেন এবং আমি আপনাদের কাছে শেয়ার করে ফেললাম। আমি আশা রাখবো যে ডাক্তার এইচ আরো অনেক ঘটনা আমাদের কাছে শেয়ার করবেন এবং ওনার এই যে সময়টা, তার যে অবসর সময়, সেটাকে তিনি অদ্ভুতরে শুনে এনজয় করবেন আর অদ্ভুতের জন্য ঘটনা তিনি কালেক্ট করে আমাদের কাছে শেয়ার করবেন। আর আরো একটা আশা রাখছি যে নেক্সট স্পেশাল এপিসোডে ডক্টর এইচ এর নিজের কণ্ঠে আমি একটা ঘটনা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো, সেটা আমি আশা রাখছি, যদি পেয়ে যাই তাহলে সেটা হবে। তো যাই হোক, আজকের মতো আমার সময় শেষ হয়ে গেছে, থার্সডে নাইট ফিয়ার আজকে মতো বিদায় নিতে হবে আমাকে। ইনশাল্লাহ সামনের সপ্তাহে চলে আসবো থার্সডে নাইট ফিয়ারে, আর তার আগে তো দেখা হচ্ছে অদ্ভুতুলেতে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটা কাজ করবেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। যাদের কাছে ঘটনা আছে পাঠিয়ে দেবেন, ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে odbhutore@gmail.com, হচ্ছে odbhutore@gmail.com। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা।